বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশ থেকে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বিএনপির জনসভা শেষে বোমাবাজি, হত্যার উদ্দেশ্যে পুলিশের উপরে হামলার জন্য উস্কানির অভিযোগে ৫৫ জন ঊর্ধ্বতন বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ সকালে কলকাতা শহরতলির দমদমের নাগেরবাজারে বিস্ফোরণের ঘটনায় খোঁজখবর শুরু করে দিল দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ।
তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সেলিম হোসেন, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলের দ্বীপ সুলাওয়েসিতে আঘাতকারী ভূমিকম্প এবং সুনামিতে পর্যন্ত ১২৩৪ জনের মৃত্যু ঘটেছে। দ্বীপের পালু শহরটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। ধ্বংসাবশেষের কারণে পরিত্যক্ত দোকান ও বসতবাড়িতে খাদ্য, পানীয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছে। মানুষ অসহায় সময় কাটাচ্ছে। সরকারি ত্রাণকর্মীদের জরুরি সহায়তা অব্যাহত থাকলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। পলু শহরের বিভিন্ন ধসে যাওয়া ভবন এবং স্থাপনায় উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। ওদিকে শহরের হোটেল রোয়া রোয়া ধসে ৫০ জনের মতো আটকে পড়েছেন। ধ্বংসাবশেষের মধ্যে থেকে তাদেরকে উদ্ধারের প্রয়াস চালাচ্ছে কর্তৃপক্ষ। ৭.৫ মাত্রার ওই ভূমিকম্প এবং তার সাথে সুনামিতে অন্তত ৫০,০০০ মানুষ গৃহহীন হয়েছে। পালু শহরের হাজার হাজার বাড়ি, ভবন ও স্থাপনা ধসে গেছে। সুনামিতে সুলাওয়েসি দ্বীপের রাস্তাগুলো তলিয়ে গেছে। ২০০৪ সালে সুমাত্রাসহ ১৪টি প্রশান্ত মহাসাগর অঞ্চলের দেশে ৯.১ মাত্রার ভূমিকম্প এবং সুনামিতে ২,৩০,০০০ মানুষ মারা গিয়েছিল, যার অর্ধেকই ছিল ইন্দোনেশিয়ার। পূর্ব আফগানিস্তানের এক নির্বাচনী সমাবেশে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৩০ জন। ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনকে ঘিরে নাঙ্গারহার প্রদেশের কামা জেলার প্রার্থী নাসির মোহাম্মদের এক নির্বাচনী সমাবেশে ওই হামলার ঘটনা ঘটে। নাসিরের অবস্থা কী তা জানা যায়নি। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খুগিয়ানি জানান, এক আত্মঘাতী হামলাকারী ওই বোমাটির বিস্ফোরণ ঘটায়, হামলার দায় কেউ স্বীকার করেনি। যৌন হয়রানির অভিযোগে এফবিআই এর তদন্তে থাকা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক পদের জন্য মনোনীত ব্রেট ক্যাভানার বিরুদ্ধে তরুণ বয়সে অতিরিক্ত মদ্যপানের নতুন অভিযোগ উঠেছে। যৌন হয়রানি করা নারী ক্রিস্টিনা ব্লেসি ফোর্ড গত সপ্তাহে সেনেট জুডিশিয়ারি কমিটির শুনানিতে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন, ১৯৮২ সালে তারা একই স্কুলে পড়তেন, এক পার্টিতে ক্যাভানা তাকে হয়রানি করেছিলেন। ফোর্ডের অভিযোগ, ক্যাভানা উত্তেজিত হয়ে পড়েছেন এবং অভিযোগ অস্বীকারও করেছেন। তার বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপানের অভিযোগও তিনি অস্বীকার করেছেন। ইয়েল বিশ্ববিদ্যালয়ে ক্যাভানার সহপাঠী চাঁদ লুডিংটন এক বিবৃতিতে বলেছেন, তিনি প্রায়শই অতিরিক্ত মদ্যপান করতেন। লুডিংটন আরও বলেছেন, একবার ক্যাভানা তার বিয়ার অন্য একজন লোকের মুখে ছুড়ে মেরেছিলেন এবং দুজনের মধ্যে হাতাহাতি লেগে গিয়েছিল। ক্যাভানার বিরুদ্ধে তদন্তে হোয়াইট হাউস প্রভাব খাটাচ্ছে। ডেমোক্রেট সেনেটরদের এমন অভিযোগের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সাংবাদিকদের বলেছেন, এফবিআই এর যে কাউকে প্রশ্ন করবার অধিকার রয়েছে এবং ডেমোক্রেটদের ওই অভিযোগ সঠিক নয়। বাংলাদেশে বিএনপির ৫৫ জন কর্মকর্তার বিরুদ্ধে সোমবার রাতে মামলা করেছে পুলিশ। বিএনপি বলেছে, এ ঘটনার প্রমাণ করে যে সরকার সব দলের অংশগ্রহণে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চায় না। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
রোববারে সরোয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার কয়েক ঘণ্টা পরে দলটির শীর্ষ নেতাদের উস্কানিতে দলের বেশ কিছু নেতাকর্মী মগবাজার এলাকায় বোমাবাজি, পুলিশকে হত্যার উদ্দেশ্যে তাদের উপরে আক্রমণ করাসহ বেশ কয়েকটি অভিযোগে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ডক্টর মঈন খান সহ মোট ৫৫ জনের বিরুদ্ধে সোমবার রাতে মামলা করেছে পুলিশ। প্রভাবশালী দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার সহ অনেক সংবাদ মাধ্যম এ ধরনের ঘটনা আদৌ ঘটেনি উল্লেখ করে এই মামলাকে গায়েবী মামলা হিসেবে আখ্যা দিয়েছে। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেছেন,
পরিকল্পনা তৈরি করছে গোপন বৈঠক, এটা কি হয়রানিমূলক মামলা হবে?
বিএনপি বলছে, এই ঘটনাই প্রমাণ করে যে সরকার সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না, যেমনটি মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।
এরপরও হয়ে গেছে, তারা বুঝে ফেলেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে তারা কখনোই নির্বাচনে জয়লাভ করতে পারবে না।
এদিকে রোববারে বিএনপির জনসভার আগে পরে ১৯৩ বিএনপি নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের প্রতি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার কোনো আনুগত্য নেই, সে কারণেই তিনি বিদেশে বসে সর্বৈব মিথ্যে কথা বলছেন। রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে আইনমন্ত্রী বলেন, দেশে ফিরলে মামলার সম্মুখীন হতে হবে, এ কারণে সিনহা বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। বিদেশ থেকে বিচারপতি সিনহাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন,
মামলা যেহেতু হয়ে গেছে আমি সেই সম্বন্ধে কোনো কথা কখনো বলি নাই এবং এখনো বলবো না। অ্যান্টি করাপশন কমিশন তার দায়িত্ব পালন করবে, সেটা তাদের ব্যাপার। আর ফিরিয়ে আনার প্রক্রিয়া যেটা বলছেন সেটা আদালতের মাধ্যমে হবে, মামলা যখন চলবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যারিস্টার নাজমুল হুদার মামলা নিয়ে আইনমন্ত্রী বলেন, মামলা যেহেতু হয়ে গেছে সে সম্পর্কে কোনো কথা বলা ঠিক হবে না। উল্লেখ্য, 2017 সালে ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং তাতে দেয়া কিছু পর্যবেক্ষণের পর বিভিন্ন ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে তখনকার বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা বিদেশে থাকা অবস্থায় পদত্যাগ করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আজ সকালে কলকাতা শহরতলির দমদমের নাগের বাজারে বিস্ফোরণ ঘটে। দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ ওই ঘটনার তদন্ত শুরু করেছে, জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
উত্তর শহরতলির দমদমে নাগের বাজারে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে সিআইডির সঙ্গে কথা বলেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের সিআইডি অফিসাররা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে, কি ধরনের বিস্ফোরক ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত বলা যেতে পারে, আজ মঙ্গলবার ভারতীয় সময় সকালে দমদম নাগের বাজার বিস্ফোরণে কেঁপে ওঠে। দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধান পাচুরায় দপ্তরের সামনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত হয়েছেন 12 জন। আহতদের মধ্যে বিভাস ঘোষ নামে 8 বছরের এক বালকের পরে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়। প্রাথমিকভাবে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে মনে করেছিলেন অনেকে। তদন্তে নেমে কয়েক ঘন্টা কেটে গেলেও বিস্ফোরকের প্রকৃতি নিয়ে প্রথম নিশ্চিত কিছু জানাতে পারেনি বারাকপুর পুলিশ কমিশনারেট। প্রাথমিক তদন্তের পর পুলিশ কমিশনার জানান, সকেট বোমা ফেটে বিস্ফোরণ হয়েছে নাগের বাজারে, কিন্তু তাতেও সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, সকেট বোমা ফেটে বিস্ফোরণের এতখানি তীব্রতা থাকা কি সম্ভব। যদিও এই বিস্ফোরণের পর রাজনৈতিক তর্জা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
দীর্ঘ অসুস্থতার পর আজ মঙ্গলবার সকালে মৃত্যু হল বর্ষিয়ান সিপিএম সাংসদ অনিল বসুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর। পরমাশিস ঘোষ রায়ের আরেকটি রিপোর্ট।
অনিল বসু সর্বপ্রথম রাজ্যের হুগলি জেলার আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে জিতে তিনি সংসদে পা রাখেন, সেটা ছিল 1984 সাল। এরপর টানা 6 বার ওই লোকসভা কেন্দ্র থেকেই তাকে প্রার্থী করে কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদী এবং সেখান থেকে জয়ী হয়ে লোকসভায় গিয়েছেন হুগলির এই বাম নেতা। প্রসঙ্গত বলা যেতে পারে, যতদিন তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কখনোই হারের সম্মুখীন হতে হয়নি তাকে। 2004 সালে লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জিতেছিলেন অনিল বসু। ওই বছর আরামবাগের সিপিএম প্রার্থী অনিল বসুর সঙ্গে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান ছিল 5,92,502, যা কোনো রাজ্যে তো বটে দেশেও সর্বোচ্চ। অনিল বসুর সেই রেকর্ড এখনও অক্ষত। শেষ লোকসভা নির্বাচনে ভদোদরা আসন থেকে 5,70,000-এর বেশি ভোটে জিতেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবুও তিনি ছুঁতে পারেননি অনিল বসুর রেকর্ড। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়া বলেছে তারা কোরিয়ান যুদ্ধ বন্ধের ঘোষণার বদলে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না। 3 বছরের যুদ্ধের মধ্যে দিয়ে 2 কোরিয়া বিভক্ত হয়েছিল 1953 সালে, তাতে শান্তি চুক্তির বদলে হয়েছিল শত্রুতা এবং বিভক্তি। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের মধ্যস্থতায় পিয়ংইয়ং এবং সিউলের মধ্যে সমঝোতার বৈঠকের মধ্যে দিয়ে যে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার প্রয়াস নেওয়া হয়, এর লক্ষ্যে উত্তর কোরিয়াকে পরমাণুমুক্ত করা। পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করবার আগেই যুদ্ধবন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ায় উত্তর কোরিয়ার দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র বলেছে যে না, তাদেরকে আগে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়াং হো জাতিসংঘ ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের তরফে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচি পুরোপুরি বাতিল করবে না। লেজার ফিজিক্সে অনবদ্য অবদান রাখায় যুক্তরাষ্ট্রের একজন এবং কানাডার যুক্তরাষ্ট্রের ফ্রান্সের এবং কানাডার 3 জনকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন এবং কানাডার ফ্রান্সিস জিরার্ড মাওরো এবং ডনা স্ট্রিকল্যান্ড এ পুরস্কার পেলেন। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স পুরস্কারের $1,000,000-এর অর্ধেক আশকিনকে এবং বাকি অর্থ অপর 2 জনকে ভাগ করে দেয়। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে প্রথমবার আফ্রিকা সফরে গেছেন মেলানিয়া ট্রাম্প। তিনি এখন ঘানায় অবস্থান করছেন। ঘানায় পৌঁছে তিনি গ্রেটার অ্যাক্রা রিজিওনাল হসপিটাল সফর করছেন। পরে তিনি ঘানার প্রেসিডেন্ট প্রাসাদে ঘানার ফার্স্ট লেডি রেবেকা আকুফো আদ্দোর সঙ্গে চা চক্রে অংশ নিয়েছেন। কানাডা এবং মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তিকে সবচেয়ে ভালো চুক্তি বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল বিশ্ব সংবাদে আমার হাতে আজ খবরগুলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টসে, এবং সেই সাথে এ মুহূর্তে আপনারা আমাদের দেখতে এবং শুনতে পারছেন সরাসরি ফেসবুক ফ্যান পেজ থেকে। ভারতের সুপ্রিম কোর্টের সম্প্রতি দেয়া চারটি রায় সমাজের ওপর বেশ প্রভাব ফেলেছে। সমকামিতা ও পরকীয়া সহ সুপ্রিম কোর্টের এসব রায় নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি এবং মনস্তত্ত্ববিদদের বিশ্লেষণ জানতে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
ভারতের সুপ্রিম কোর্ট সাম্প্রতিককালে বেশ কিছু যুগান্তকারী রায় দিয়েছে, আর এসব রায় নিয়ে ভারত জুড়ে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। সুপ্রিম কোর্টের ঠিক কোন কোন রায় নিয়ে এত আলোচনা সমালোচনা তা জানতে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর চক্রবর্তী, শুরুতেই যদি আপনি আমাদেরকে জানান ঠিক কোন কোন রায় নিয়ে সমাজে আলোড়ন চলছে।
আমরা চারটি রায় নিয়ে আজকে কথা বলবো। আসলে সুপ্রিম কোর্ট বেশ কয়েকটা রায় দিয়েছে ইতিমধ্যে যেগুলো নিয়ে আলোড়ন চলছে, তবে তার মধ্যে আমরা চারটে রায় এই জন্য বেছে নিয়েছি যে এই চারটে রায়ের মধ্যে সমাজের একটা বিরাট অংশ, তাদের প্রতিক্রিয়া, তাদের ভালো মন্দ, যেমন একটা বিশাল অংশ খুশি হয়েছে আবার একটা বিশাল অংশ অখুশি হয়েছে, সেই জন্য আমরা চারটে রায় এর ভেতর থেকে বেছে নিচ্ছি যেগুলো নিয়ে আমরা কথা বলবো। যেমন আমরা দুটো সামাজিক রায়ের কথা বলছি আর দুটো ধর্মীয় রায়ের কথা বলছি। অর্থাৎ সমাজের কিছু অংশ যেগুলো এতদিন ধরে আইন ছিল এবং সেগুলোকে মেনে নিয়েছিল, সেইগুলোকে বেআইনি ঘোষণা করে দেওয়াতে, মানে ওই আইনগুলোকে খারিজ করে দেওয়াতে সুপ্রিম কোর্ট সমাজের বেশ অসুবিধে হয়েছে কিছু অংশে, আবার কিছু অংশ অত্যন্ত খুশি হয়েছে। এর মধ্যে একটা যেমন সমকামিতা, আরো আছে পরকীয়া সংক্রান্ত, তারপর শবরীমালা মন্দিরে ঢোকা সংক্রান্ত এবং তিন তালাক সংক্রান্ত।
প্রথমেই আসা যাক, সমকামিতা অপরাধ নয় এটি বলেছে সুপ্রিম কোর্ট, এটির কি প্রভাব পড়েছে?
সামাজিক রায়গুলোর মধ্যে এইটা যেটা সেটা সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে, এই কারণে যে সমকামিতাটাকে এতদিন ধরে ব্রিটিশের একটা বহু পুরনো 150 বছরেরও বেশি পুরনো একটা আইন, তাতে সমকামিতাকে অপরাধ বলে গণ্য করা হতো, এবং তার ফলে সমকাম যে একটা কিছু অংশের, যদিও তারা খুবই ক্ষুদ্র অংশ সমাজে, তারা যে একটা এটা তাদের কাছে অস্বাভাবিক নয় সেই জিনিসটা কাউকে বোঝানো যেত না। এখন সুপ্রিম কোর্ট বলেছে যে না, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা যে কোনো মানুষের অধিকার তার নিজস্ব জীবনসঙ্গী বেছে নেওয়ার, সে যদি দুজন পুরুষ হয় এবং দুজন মহিলা হয় তাতে কোনো অসুবিধে নেই, সেটা অন্তত আইনের চোখে অপরাধ নয়। এবারে এই ব্যাপারে আমরা, যেহেতু এটা একটা মনস্তত্ত্বের ব্যাপার এবং সমাজের গ্রহণের ব্যাপার আছে, সেই জন্য আমরা এই নিয়ে কথা বলেছি একজন কলকাতার একজন বিশিষ্ট মনস্তত্ত্ববিদ, তার নাম লোপামুদ্রা গোস্বামী, তিনি এই ব্যাপারে কি বলেন শোনা যাক।
গত এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট কয়েকটি যুগান্তকারী রায় দিয়েছে, এর মধ্যে সমকামিতা সংক্রান্ত রায় একটি। সমকামিতা আজ আর কোনো অপরাধ নয়। একই লিঙ্গের দুজন প্রাপ্তবয়স্ক মানুষ পরস্পরের সম্মতিক্রমে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন। সমকামিতা কোনো অসুস্থতাও নয়। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অনুযায়ী সমকামিতা একটি বৈশিষ্ট্য, কিন্তু এখনো আমাদের সমাজে এই বিষয়ে কিছু প্রেজুডিস কাজ করে। কোনো পরিবারের ছেলে বা মেয়ে সমকামী শুনলে অধিকাংশ সময় সেই পরিবারের মধ্যেই কিছু প্রেজুডিস কাজ করে। তারা নিজেরা সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করেন না এবং তাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজনরা সেটাকে অন্য চোখে দেখেন। চিকিৎসা করলে এই অসুস্থতা সারবে এরকম ধারণা অনেক পরিবারেই আছে। মহিলা সমকামীকে তার অসুস্থতা সারানোর জন্য পরিবারের লোকেরা রেপ করেছে, এই ঘটনাও ঘটেছে। এই মানসিকতার পরিবর্তন ঘটানো দরকার। সোশ্যাল লার্নিং বা সামাজিক শিক্ষার ফলে এই মানসিকতা তৈরি হয়। শুধুমাত্র আইন করে মানসিকতা পরিবর্তন করা কঠিন।
এবার আসা যাক দ্বিতীয় সামাজিক রায়ের বিষয়ে। ভারতের সুপ্রিম কোর্ট বলেছে যে পরকীয়া কোনো অপরাধ নয় এবং এই বিষয়টি কি আসলে সমাজ কোন চোখে দেখছে?
হ্যাঁ, ওই সেই একই ব্যাপার। পরকীয়া সংক্রান্ত আইনটি এতদিন ধরে যে ছিল তাতে পরকীয়াকে অপরাধ বলে গণ্য করা হতো এবং সেখানেও শাস্তি হতো কিন্তু শুধুমাত্র পুরুষের। তার কারণ ধরে দেওয়া হতো যে নারী হচ্ছে পুরুষের সম্পত্তি, সুতরাং পুরুষ তাকে যদি ভোগ করে তাহলে সেটা নারীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না, পুরুষের সেটা অনধিকার চর্চা। কারণ সেই নারীর যেহেতু স্বামী আছে, সেই স্বামীর বিনা অনুমতিতে তার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করা এটা অপরাধ। এই জিনিসটাও কিন্তু সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে, বলেছে যে নারী কারোর সম্পত্তি নয়, নারী পণ্য নয়, সুতরাং এটা দুজন প্রাপ্তবয়স্ক নরনারী যদি স্বেচ্ছায় নিজেদের জন্য একটা নিজস্ব জায়গায় তারা যদি সম্পর্ক স্থাপন করে তাহলে তাকে আমরা অপরাধ বলতে পারি না। এই ব্যাপারেও আমরা লোপামুদ্রা গোস্বামীর মতামত একটু শুনবো।
ইন্ডিয়ান পেনাল কোড 497 যে আইনটি ছিল সেই আইনটি ছিল একটি বৈষম্যমূলক আইন, যেখানে স্ত্রীকে স্বামীর সম্পত্তি বা স্বামীকে স্ত্রীর প্রভু হিসেবে দেখা হয়েছিল, যেটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলস্বরূপ। সংশোধিত আইন নারীকে পূর্ণ মানুষের মর্যাদা দিচ্ছে, কিন্তু সংশোধিত আইন মানসিকতার পরিবর্তন করবে না। আজও গ্রামে গঞ্জে বহু নারীকে এই কারণে নির্যাতিত হতে হয়। সালিশি সভা যেখানে পরিবারের লোকজন বা প্রতিবেশীরা সামাজিক আইন রক্ষকের ভূমিকা নিচ্ছে, এক্ষেত্রে পুরুষতান্ত্রিক আচরণ যেটা অনেক সময় কোনো মহিলাও প্র্যাকটিস করেন তার বদল ঘটানো দরকার। একজন মানুষ যে অন্য আরেকজন মানুষের সম্পত্তি নয় এই ধারণা পরিবারের মধ্যে থেকে তৈরি হওয়া দরকার।
ভারতের সুপ্রিম কোর্ট আরেকটি রায় দিয়েছে এবং সেটি হচ্ছে শবরীমালা মন্দিরে সব বয়সের হিন্দু নারীর প্রবেশ ও পুজো করার অধিকার রয়েছে, যা অনেকেই মনে করছেন ধর্মীয় সংস্কারের মূলে আঘাত করেছে। এই রায়ে সমাজে কি ধরনের প্রভাব পড়েছে?
হ্যাঁ, এটাও যেমন একটা আজন্মলালিত সংস্কারের মূলে ঘা দিলে যা হয়। আসলে একটা জিনিস আমরা ভুলে যাই যে এটা যে কোনো পরকীয়াই বলুন বা এই ধর্মীয় সংস্কারের কথাই বলুন, এইগুলো আইনত গ্রাহ্য কিনা সুপ্রিম কোর্ট শুধু সেই বিষয়টা বিচার করেছে, এটা অনৈতিক কিংবা সংস্কার বিরোধী সেই কথা সুপ্রিম কোর্টের বিচার্য নয় বা কোনো আদালতেরই বিচার্য নয়। আইন আইনের মতন চলছে আর সংস্কার সংস্কারের মতন চলছে। যেমন এইটাকে এত গভীর পথিত সংস্কার যে ইন্দু মালহোত্রা, যিনি সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির মধ্যে একমাত্র মহিলা বিচারপতি ছিলেন, তিনি পর্যন্ত এটাকে বলেছেন যে যৌক্তিকতা দিয়ে ধর্মকে বাঁধা যায় না, ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ উচিত নয়, তাতে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হলেও নয়। এই ব্যাপারে মনস্তত্ত্ববিদ লোপামুদ্রা গোস্বামী কি বলেন শোনা যাক।
10 থেকে 50 বছর বয়সের মধ্যে মহিলারা মন্দিরে প্রবেশ করতে পারবে না, যেটা আমাদের সংবিধানের 17 নম্বর আর্টিকেল আনটাচেবিলিটি ক্যান বি অ্যালাউড এই ধারাকে চ্যালেঞ্জ করে। কিন্তু আজও অনেক পরিবারে ঋতুস্রাবের সঙ্গে অপবিত্রতার যোগ ধরে নিয়ে ঋতুস্রাব চলাকালীন দিনগুলোতে কোনো পূজা অর্চনা করা যাবে না, ফলত সামাজিকভাবে তাকে বর্জন করা, এটাও অস্পৃশ্যতারই একটা ধরন। এই মানসিকতা মহিলাদের ডিগনিটিকে খর্ব করে। অতএব শুধু আইন করে নয়, পরিবারের মধ্যে থেকে এই বৈষম্যমূলক আচরণের বদল ঘটাতে হবে।
এবার আমরা কথা বলতে চাই সুপ্রিম কোর্টের আরেকটি রায় নিয়ে, যার ভিত্তিতে সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিবাহিত মুসলিম মহিলাদের ক্ষেত্রে 3 তালাকে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ করে। এই রায়টিও ধর্মীয় সংস্কারের একটি অংশ হয়ে দেখা দিয়েছে। এই রায়কে মুসলিম সমাজ কিভাবে নিয়েছে?
আসলে মুসলিম সমাজের মধ্যে ওই একই রকম ভাবে আজন্মলালিত সংস্কার যে শরীয়তি আইন অনুসারে এটা সিদ্ধ। সুতরাং এখানে এখন যেটা সুপ্রিম কোর্ট বলেছে এটা সংবিধান বিরোধী এবং মহিলাদের অধিকার বিরোধী, এবং যে কারণে কেন্দ্রীয় সরকার এটাকে পাশ করাতে না পেরেও অর্ডিন্যান্স জারি করে এটাকে চালু করেছে, সেই একই ঘটনা কিন্তু ঘটছে এই মুসলিম নারীদের ক্ষেত্রে। তাদের মধ্যেও কিন্তু অনেকে এটা খুব সোৎসাহে সমর্থন জানিয়েছেন, আবার কিছু লোক, তাদের মধ্যে পুরুষ অবশ্যই বেশি, তারা কিন্তু এটাকে ভীষণ রকম ভাবে আপত্তিজনক বলে মনে করছেন, তারাও এটাকে ধর্মের ওপর আঘাত বলে মনে করছেন। এ ব্যাপারে আমরা মনস্তত্ত্ববিদ লোপামুদ্রা গোস্বামীর অভিমত আরেকবার।
সুপ্রিম কোর্টের চতুর্থ রায়টি 3 তালাক সংক্রান্ত, যা মুসলমান মহিলাদের মৌলিক অধিকারকে খর্ব করে। এটা সংশোধনাত্মক ভাবে একজন মহিলার বৈবাহিক অধিকারকে খর্ব করে, এটা ভারতীয় সংবিধান বহির্ভূত। যে প্র্যাকটিস এতদিন ধরে চলেছে রাতারাতি আইন করে সেটাকে বন্ধ করা কঠিন, এর জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন।
সাম্প্রতিক সময় আমরা দেখছি সারা বিশ্বেই উগ্র মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এই চারটি রায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধর্মীয় সংস্কারের অংশ। সব মিলিয়ে সমাজ এবং সুপ্রিম কোর্টের মধ্যে কি এক ধরনের সম্পর্কের অবনতি আপনি লক্ষ্য করছেন?
সুপ্রিম কোর্ট আর সমাজের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেছে এই কথা বলবো না, তবে এর নানান রকম ভুল ব্যাখ্যা হচ্ছে সমাজের কিছু লোক, যেমন সমকামিতাটাকে অনেকেই এটাকে ঘৃণা করে, এটাকে অস্বাভাবিক ভাবে এবং মনে করে যে এটা প্রকৃতি বিরোধী, সেই জন্য সুপ্রিম কোর্টের রায়ে তারা অখুশি। আবার পরকীয়াটাকে অনেকে মনে করছে, সুপ্রিম কোর্ট যা বার পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে এটা অন্যায় কিনা আমরা সেই বিচার করব না, এটা অন্যায় হতেই পারে, তার জন্য বিবাহ বিচ্ছেদ হতেই পারে, কিন্তু এটা আইন পরিপন্থী, সেই জন্য আমরা আইনের দিক থেকে বিচার করেছি এবং এই রায় দিয়েছি। কিন্তু মানুষ তখন মনে করছে যে ও এখন তো বৈধতা পেয়েই গেল, তাহলে এখন যত্রতত্র পরকীয়া করে দাঁড়ালেই হলো। এটা তো একটা খুব ভুল ধারণা, এটা তো মানুষের অশিক্ষা বা অর্ধশিক্ষার ফল। সুতরাং সব মিলিয়ে এখনো আমাদের বহুটা পথ, অনেকটা পথ চলতে হবে, যেই পথে অনেক বাধা আসবে, বিস্তর বাধা আসবে, কিন্তু সেটাকে অতিক্রম করতেই হবে।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ।
জাতিসংঘের শরণার্থী সংস্থা সতর্ক করেছে যে বিশ্বব্যাপী সংঘাত এবং নিপীড়নের কারণে বেশিরভাগ দেশ শরণার্থীদের আশ্রয় দেওয়া বন্ধ করে দিলেও দেশত্যাগী মানুষের সংখ্যা বেড়ে চলেছে। জেনিভায় অনুষ্ঠিত ইউএনএইচসিআর এর বার্ষিক সম্মেলন থেকে আমাদের সংবাদদাতা লিসা শ্লাইনের রিপোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন তাহিরা গিব্রিয়া। জেনিভায় অনুষ্ঠিত রেফিউজি কনফারেন্সে স্বল্প দৈর্ঘ্যের একটি চলচ্চিত্র দেখানো হয়। সেখানে দেখা গেছে একদল শরণার্থী শিশুকে একসঙ্গে খেলতে এবং একসঙ্গে পড়াশোনা করতেও, কিন্তু তারপরেও বেশ কিছু পরিসংখ্যানে দেখা যায় যে শিশুরা একদিন তাদের নিজ দেশে ফিরে যাবে সেরকম ভবিষ্যৎ অথবা সম্ভাবনার কথা তারা একেবারেই ভাবছে না এবং মনেও করতে পারে না। জাতিসংঘ কমিশনার ফিলিপো গ্রান্ডে বললেন, 2016 সালে এই পদে দায়িত্বভার গ্রহণের পর তিনি দেখেছেন পৃথিবীময় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড মাত্রায় বেড়েছে। তিনি বললেন, 2016 সাল থেকে এ পর্যন্ত 6,65,00,000 মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে, যার মধ্যে 2,80,00,000 হচ্ছেন শরণার্থী। তিনি আরও বললেন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সেন্ট্রাল আমেরিকা, এশিয়া, এমনকি ইউরোপের ইউক্রেন সহ বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চল থেকেই মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। নতুন যে সমস্যা দেখা দিয়েছে তা অত্যন্ত আতঙ্কজনক। মায়ানমার থেকে 7,00,000-এরও বেশি রোহিঙ্গার দেশত্যাগ। রেফিউজি কনফারেন্স নামের শীর্ষক সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের তিনি বললেন, প্রতিবেশী দেশগুলো শরণার্থীদের জন্য তাদের দেশে প্রবেশের পথ খোলা রাখলেও কিছু কিছু দেশ শরণার্থীদের একেবারেই ঢুকতে দিচ্ছে না, সব পথই বন্ধ করে দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বেশিরভাগ চাপ পড়ছে উন্নয়নকামী দেশগুলোর দরিদ্র জনগোষ্ঠীর ওপরে। বিশ্বব্যাপী মোট শরণার্থীর 84% বাস করছে উন্নয়নকামী দেশগুলোতে। জাতিসংঘের কমিশনার ফিলিপো গ্রান্ডে বললেন,
Yet, further afield, often in rich countries, the trend is towards making it difficult for people to seek asylum. Even by closing borders and pushing people away. Children separated from their parents, leaving psychological scars that...
তিনি বললেন, অনেক সময়ই দেখা যায় শরণার্থীরা দূর দূরান্ত থেকে নিজ আবাসভূমি ছেড়ে এসে উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করলেও সফল হতে পারছেন না। এমনও দেখা গিয়েছে যে সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে অথবা শরণার্থীদের ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে। বাবা মার কাছ থেকে ছেলেমেয়েরা আলাদা হয়ে পড়ছে আর এর ফলে সারা জীবন মানসিক আঘাত বা আতঙ্কের মধ্যে তারা বড় হচ্ছে। শরণার্থীদের মানুষের মতো নয়, বরং তাদের বস্তুর মতো ভাবা হচ্ছে, সুবিধা মতো এক স্থান থেকে আরেক স্থানে অথবা অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। গ্রান্ডি বললেন,
দরিদ্র দেশগুলোকে শরণার্থীদের আশ্রয় দিতে বলাও আরও সমস্যাজনক হয়ে পড়ছে, কারণ একই সময়ে ধনী রাষ্ট্রগুলো শরণার্থী অথবা বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একেবারেই বন্ধ করে দিচ্ছে। এই সমস্যা সমাধানের পথ দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে। তিনি বললেন, সাম্প্রতিককালে ইরিত্রিয়া এবং ইথিওপিয়ার মধ্যে যে চুক্তি হয়েছে তার ফলে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকা শৃঙ্গের দেশগুলোতে বাস্তুচ্যুত হওয়া অথবা শরণার্থীর সংকট কিছুটা হ্রাস পাবে। তিনি আরও বললেন, সুদানের গৃহযুদ্ধের কারণে 2013 সাল থেকে 40 লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, তবে সাউথ সুদানের সঙ্গে শান্তি চুক্তির ফলে এই সমস্যার কিছুটা সুরাহা হচ্ছে। তিনি উন্নয়নকামী দেশগুলোতে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকাল বুধবার হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আমাদের আগামীকালের আলোচ্য বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমন্ত্রণ রইল। অহিংসার প্রতীক ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা মহাত্মা গান্ধীর আজ 149তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে ওয়াশিংটন ডিসির ভারতীয় দূতাবাসে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। বিস্তারিত শুনুন সঞ্জনা ফিরোজের কাছে।
অহিংসার প্রতীক ভারতের স্বাধীনতার আন্দোলনের অগ্রগামী নেতা মহাত্মা গান্ধীর আজ 149তম জন্মদিন। 1869 সালের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী, এবং যাকে ভারতের সবাই বাপু ডাকতেন। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন, তিনি যেভাবে জীবন ধারণ করতেন, তিনি যেরকম সাধারণভাবে চলতেন, তার আদর্শের কারণে তিনি অনেক জনপ্রিয় ছিলেন। এবং আজকে ভারতীয় দূতাবাসে আয়োজন করা হয় তার জন্মদিন উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের। সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, ভারতীয় দূতাবাসের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, রাষ্ট্রদূত, ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সিং শর্মা। তিনি বলছিলেন, মহাত্মা গান্ধীর সম্পর্কে, তার জীবন সম্পর্কে অনেক কথা বলছিলেন। সেখানে বেশ কিছু মানুষজন ছিলেন যাদের সঙ্গে আমি কথা বলেছি, আমি একটু শোনাতে চাই তারা কি বলছিলেন।
এটা আমার কাছে একটা, মানে কি বলবো, একটা এত কৃতজ্ঞ বোধ করছি আমি যে আজকে আমি এই ভারতীয় দূতাবাসে এসে গান গাইতে পারলাম। মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী শুরু হলো আজকে, সেটাতে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে ভীষণ ভীষণভাবে ভাগ্যবান বলে মনে করছি। এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে আমি দেখেছি যে তাদের গান্ধীজির ব্যাপারে পড়াশোনা আছে, তারা জানে যে তিনি সবসময় অহিংসার ধর্ম পালন করেছিলেন এবং অহিংসার মাধ্যমেই তিনি সব কিছু, যা তার আরাধ্য ছিল, যা তার, যা তিনি করতে চেয়েছেন সব কিছুই অহিংসার মাধ্যমে করেছে, এবং সারা পৃথিবীকে তিনি অহিংসা শিখিয়েছেন। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিং তার অহিংসার দ্বারাই প্রভাবিত হয়ে এই যে এখানে যে ব্ল্যাক মুভমেন্ট শুরু হয়েছিল, মার্টিন লুথার কিং কিন্তু মহাত্মা গান্ধীর দ্বারাই প্রভাবিত হয়েছিলেন। এবং এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যেও আমি দেখেছি যে মহাত্মা গান্ধীর ব্যাপারে অসীম শ্রদ্ধা, অসীম ভালোবাসা।
মহাত্মা গান্ধীর সমস্ত পরিস্থিতিতেই অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে ছিলেন অটল। তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং নিজের পরিধেয় কাপড় ছিল ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি এবং শাল, যা তিনি নিজেই চরকায় বুনতেন। তিনি সাধারণ নিরামিষ খাবার খেতেন এবং ফলমূলই বেশি খেতেন। তিনি বারে বারে কিন্তু অহিংসার কথা বলে গেছেন। তার কাছে, তার জন্য, তার এই জন্মদিনে সেখানে ভারতীয়, আজকের এই অনুষ্ঠানে ভারতীয় যারা ছিলেন তাদের কাছে, তাদের অনেকের কাছেই জানতে চেয়েছি যে তারা কি মনে করেন যে 150 বছর হতে চলল এবং গান্ধীজির যেই রেখে যাওয়া যেই আদর্শগুলো, সেগুলো নতুন প্রজন্ম কিভাবে দেখছে এবং তারা, তাদের এখন তো বয়স হয়েছে যাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা কি মনে করছেন একটু শুনে নিই।
Without Gandhi, we wouldn't have had independence. The democratic form of the government was established at that time.
The song he was singing, Raghupati Raghava Raja Ram, and in Vaishnava Janato Tene Kahiye, it's amazing. And, you know, he's the father of the nation, and we really treat him like God. So he's really great.
Tara bolchilen khub তারা প্রবীণ এক দম্পতি, তারা ইন্ডিয়ার দক্ষিণে তারা থাকতেন। তারা বলছিলেন যে গান্ধীজির প্রতি তারা কৃতজ্ঞ, কারণ যদি গান্ধীজি না থাকতেন তাহলে আজকের ভারত হতো না। গান্ধীজিকে কিন্তু তারা তাদের প্রভু সমতুল্য তারা মনে করেন এবং তার প্রতি তারা এতই কৃতজ্ঞ যে তারা আজকে এত মানুষজন সেখানে সমবেত হয়েছিল তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং গান্ধীজি সম্পর্কে একটু আপনাদের আরও জানাই যে তিনি ব্রিটিশ আইনজীবী হিসেবে কিন্তু শিক্ষিত ছিলেন এবং তার অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত ভারতীয় সম্প্রদায় নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলন দিয়ে তার শুরু। এবং ভারত ফিরে আসার পরে কয়েকজন দুস্থ কৃষক এবং দিনমজুরকে সাথে নিয়ে তিনি বৈষম্যমূলক কর আদায় ব্যবস্থা এবং বহু বিস্তৃত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এরকম অনেক আন্দোলনের পথ প্রদর্শক এই মহাত্মা গান্ধী এবং তাকে আজ ভারতীয়রা, এবং তারা বলতে চান যে মহাত্মা গান্ধী কিন্তু শুধু ভারতের নয়, তিনি বিশ্বব্যাপী নেতা, পুরো বিশ্বের নেতা, এবং তার মতবাদ, তার আদর্শ যেন বাকি প্রজন্ম বুকে ধারণ করে আগামীতে চলতে পারে এবং সেই আদর্শ নিয়ে, সেই চিন্তা চেতনা নিয়েই তারা আজকে এই মহাত্মা গান্ধীর প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে এই গানটি দিয়ে তারা শেষ করে দেয়। এবার রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। সাম্প্রতিককালে দেখা গেছে যে যেসব মানুষেরা LDL কোলেস্টরেল, অর্থাৎ খারাপ কোলেস্টরেল কমানোর জন্য এক বিশেষ ধরনের ওষুধ খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি মাত্রায় দেখা যায়। আজকের বিজ্ঞান এবং প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জেসিকা বার্মেনের এই প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
কোলেস্টরল অথবা চর্বি কমানোর জন্য ওষুধ শরীরের অভ্যন্তরে যে রোগ প্রতিষেধক ব্যবস্থা জারি থাকে তার বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ যে অণুটি অ্যাথেরোস্ক্লেরোসিস নামক অসুখটির বিরুদ্ধে রোগ প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলে সেটিকে আক্রমণ করে এবং মানুষের শরীরে রোগটির সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। সাম্প্রতিককালে দেখা গেছে যে যেসব মানুষেরা LDL কোলেস্টরল নামক খারাপ কোলেস্টরল কমানোর জন্য বিশেষ ধরনের ওষুধ খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক মাত্রায় বেশি থাকে। অস্ট্রিয়ান ফার্মাসিউটিক্যাল সংস্থা অ্যাফিরিস থেকে অলিভার সাইগেল জানাচ্ছেন যে এই ধরনের কোলেস্টেরল কমানোর ওষুধ অর্থাৎ স্ট্যাটিন ড্রাগগুলি সবার ক্ষেত্রে উপযোগী নাও হতে পারে।
What few studies have shown is that patients who already had a heart attack have a relatively low adherence or compliance rate.
মিস্টার অলিভার সাইগেল বলেন যে বেশ কয়েকটি পরীক্ষার পর দেখা গেছে যে যেসব রোগীদের হার্ট অ্যাটাকের পূর্ব ইতিহাস আছে তাদের শরীরে এই কোলেস্টেরল কমানোর ওষুধের কার্যক্ষমতা অনেকাংশেই কমে যায়। এমনকি যাদের ক্ষেত্রে এরকম কোনো ইতিহাস নেই তাদেরও শরীরে এই ওষুধটিকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে অনেক কম। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে নতুন টিকাটির নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার নাম হল গিয়ে ATO4A। এটি সরাসরি আক্রমণ করে সেই জৈব রাসায়নিক বা উৎসেচককে যার নাম হল PCSK9। PCSK9 নামক উৎসেচকটি হার্টের অভ্যন্তরের ধমনীগুলির উপর চর্বির প্রলেপের জন্য দায়ী করা হয়। এই চর্বির প্রলেপ হার্টের ধমনীগুলির অথবা শিরা উপশিরার মধ্যে রক্তের স্বাভাবিক গতিকে রুদ্ধ করে দেয়, ফলে হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকাংশেই বেড়ে যায়। ফলস্বরূপ মস্তিষ্কে স্ট্রোকের সম্ভাবনাও দেখা দেয়। উল্লেখযোগ্য ব্যাপার হল এই যে এই মুহূর্তে সারা পৃথিবীতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর হার সবথেকে বেশি। মিস্টার সিগেল আরও জানাচ্ছেন যে ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে ATO4A টিকা শতকরা 53% কোলেস্টেরল কমাতে সক্ষম হয়েছে আর অ্যাথেরোস্ক্লেরোসিস চর্বির প্রলেপও 64% কমিয়ে ফেলতে পেরেছে।
And more importantly in those mice we have seen a very significant reduction in development of those plaques.
ইউরোপিয়ান হার্ট জার্নাল নামক পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে সাইগেল আরও জানিয়েছেন যে ইঁদুরের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেছে। এটি এই যে এই ওষুধের প্রয়োগ ইঁদুরের ক্ষেত্রে এই চর্বির প্রলেপ বাড়ানোর প্রবণতাকে অনেকাংশেই কমিয়ে দিয়েছে এবং প্রলেপ কমে যাওয়া প্রভাব হার্টের উপর শিরা উপশিরাগুলির ফুলে থাকার প্রবণতাকে কমিয়ে দিয়েছে, যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেকটা কমে গিয়েছে। ATO4A নামক রাসায়নিকটি কার্যক্ষেত্রে এক ধরনের অ্যান্টিবডি বা পরাবস্তু উৎপন্ন করে যা ইঁদুরের রক্তের মধ্যে PCSK9 উৎসেচকটির প্রবাহ বন্ধ করে দেয়। সাইগেলের মতে প্রচলিত ইমিউনোথেরাপিউটিক পদ্ধতি অনেকটা টিকার মতো একই ধরনের প্রতিষেধক ব্যবস্থা হিসেবে ধরা যায়, যদিও এই পদ্ধতিতে শরীরের অভ্যন্তরীণ জীবাণু বা ভাইরাসগুলির উপর তেমনভাবে কার্যকরী হয় না, কিন্তু সেগুলি প্রধানত কাজ করে ক্ষতিকারক উৎসেচকগুলির উপরে। তিনি আরও জানাচ্ছেন যে টিকাটি বছরে একবার মাত্র নিলেই হবে। মানব দেহের ক্ষেত্রে এই টিকার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার কাজ প্রায় শেষ পর্যায়ে। সাইগেল আশাবাদী যে আগামী কয়েক বছরের মধ্যেই রক্তে কোলেস্টেরল কমাতে সক্ষম এবং রক্তে জমাট বাঁধার প্রবণতাকে রুখতে সক্ষম এই টিকাটি বাজারে সহজলভ্য হবে।
এবার রয়েছে আমাদের নিয়মিত আয়োজন ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
ইংরেজি শেখার এই ধারাবাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, আজ আমরা কি নিয়ে আলোচনা করব জানো?
না তো, আপনি তো আগে থেকে কিছু বলেননি।
হ্যাঁ, তা বলিনি। আজ আমরা আসলে এমন সুপরিচিত ফ্রেজ নিয়ে কথাবার্তা বলবো, বাক্যে যেটা অ্যাডভার্ব হিসেবেও কাজ করে।
সেটা তো ঠিক বুঝতে পারলাম না।
এটাকে আসলে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ।
আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজ, এই কথাটা আমি কিন্তু আগে শুনিনি।
হ্যাঁ, হয়তো এভাবে শুনুনি। এখন তাহলে শোনা যাক আমাদের এই অনুষ্ঠানের অপর দুই বন্ধু লুসিয়া আর কাভি এ নিয়ে কি বলছে।
A prepositional phrase is a group of words that begins with a preposition and ends in a noun pronoun or noun phrase, also called the object of the preposition. Prepositional phrases sometimes act like adverbs in a sentence.
A prepositional phrase can be anything from on the big boat to on Monday.
বুঝা যাচ্ছে কিছু, সাবরিনা?
আমার কাছে কিন্তু একটু কঠিনই মনে হচ্ছে, কারণ এখানে লুসিয়া বলছে যে প্রেপোজিশনাল ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার মধ্যে প্রথমে বসে প্রেপোজিশন এবং শেষে বসে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ।
হ্যাঁ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজকে অবজেক্ট অব দ্য প্রিপোজিশনও বলা যেতে পারে।
আর প্রেপোজিশনাল ফ্রেজ মাঝে মাঝে অ্যাডভার্বের ভূমিকাও কিন্তু পালন করে।
হ্যাঁ, তার মানেটা হচ্ছে খুব সহজ সাবরিনা, যদি একটা ফর্মুলা হিসেবে, যদি একটা কাঠামো হিসেবে বিবেচনা করো, তাহলে দেখা যাবে যে প্রিপোজিশনাল ফ্রেজ ইজ ইকুইভ্যালেন্ট টু, সমান হচ্ছে প্রিপোজিশন প্লাস অবজেক্ট অফ প্রিপোজিশন। আর এই অবজেক্ট অফ দি প্রিপোজিশন যাকে বলছি, যেটা তুমি একটু আগেও বললে, সেটার মধ্যে প্রোনাউন থাকতে পারে, নাউন থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে।
তবে এই টার্মগুলো আমার কাছে একটু কঠিনই মনে হচ্ছে।
হ্যাঁ, সেটা শুনতে খানিকটা কঠিন মনে হতে পারে, কিন্তু লক্ষ্য করো এই উদাহরণগুলো, যে উদাহরণগুলো তারা বলছে। ওই যে কাভে বলল অন দ্য বিগ বোট, সেখানে তো অন হচ্ছে প্রিপোজিশন, সেটা আমরা জানি, আর দ্য বিগ বোট হচ্ছে ওই অবজেক্ট অব দ্য প্রিপোজিশন।
আচ্ছা, আর কাভে তো আরো একটা উদাহরণ দিল অন মানডে।
হ্যাঁ, লক্ষ্য করো এটা খুব ছোট্ট একটা প্রিপোজিশনাল ফ্রেজ।
আর এখানে মনে হচ্ছে যে প্রিপোজিশন হচ্ছে, মানে অন হচ্ছে প্রিপোজিশন।
হ্যাঁ
হ্যাঁ, আর এখানে মানডে হচ্ছে অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন।
বাহ সাবরিনা, এবার তো মনে হচ্ছে তুমি এই বিষয়টা বেশ ভালোই বুঝতে পেরেছ।
হ্যাঁ, কিছুটা বুঝতে পারছি।
এবার শোনো এই সম্বন্ধে লুসিয়া আমাদের আরো কি বলছে।
Some prepositional phrases are adverbial, others are adjectival.
Prepositional phrases that act as adverbs give more information about place, time, reason, or the way something is done.
হ্যাঁ, এখানে কিন্তু লুসিয়া বলছিল যে কোন কোন প্রিপোজিশনাল ফ্রেজেস হচ্ছে অ্যাডভার্বিয়াল এবং অন্যটা হচ্ছে অ্যাডজেক্টিভাল। তো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে পরিষ্কার হয়নি।
হ্যাঁ, এর মানে হচ্ছে যে কোন কোন প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যের মধ্যে অ্যাডভার্বের মতো কাজ করে, আবার কোন কোনটা বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে।
হ্যাঁ, আর কাভে আরেকটা কথা কিন্তু আমাদের এখানে মনে করিয়ে দিচ্ছে যে যেসব প্রেপোজিশনাল ফ্রেজে অ্যাডভার্ব হিসেবে, ফ্রেজগুলো আর কি অ্যাডভার্ব হিসেবে কাজ করে, সেগুলোতে বেশি তথ্য পাওয়া যায়।
আর কাভে এ কথাও বলছে যে এই যে বাড়তি তথ্য, সেগুলো হচ্ছে কোনোটা হয়তো স্থান বিষয়ক হতে পারে, সময় বিষয়ক হতে পারে, কারণ বিষয়ক হতে পারে, কিংবা যেভাবে কোনো কিছু করা হয় সে সম্পর্কেও ওই বাক্যে এক্সপ্লেনেশন থাকে।
আমার কাছে তো ব্যাপারটা আবার একটু জটিল মনে হচ্ছে।
ঠিক আছে সাবরিনা, ব্যাপারটা খুব সহজ নয় স্বীকার করছি। এবার তুমি লক্ষ্য করো, এবং যদি লক্ষ্য করো এই লুসিয়ার বলা উদাহরণগুলো, তাহলে কিন্তু ভালোভাবেই বুঝতে পারবে।
Okay, Kaveh. So I have the sentence, Sally was singing. How would I add prepositional phrases to it?
Okay, where did she sing?
In the theater.
When did it happen?
On Saturday.
Okay, now if you put all these prepositional phrases together, it would read, Sally was singing in the theater on Saturday. Remember, prepositional phrases are fun, because you can move them to different places in a sentence. The phrases that tell about when something happened are the most movable.
Oh, so I could easily say, on Saturday, Sally was singing in the theater?
Exactly. Just don't add too many prepositional phrases to a sentence, since that might confuse a reader.
আচ্ছা সাবরিনা, ধরো এই বাক্যটি স্যালি ওয়াজ সিঙ্গিং, এটাতে কিভাবে প্রিপজিশনাল ফ্রেজ যোগ করা যায়?
কাভে বলছে, তাহলে যদি প্রশ্ন করা যায়, মানে এখানে আপনি প্রিপজিশনাল ফ্রেজ যোগ করতে চাচ্ছেন, তো তাহলে এরকম করা যায় যে প্রশ্ন করা যায় কোথায় সে গান গাইছিল।
হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তার মানে স্থানটা। আর সেই কারণেই লুসিয়া বলল ইন দ্য থিয়েটার। তার মানে পুরো বাক্যটা কি হবে?
হ্যাঁ, পুরো বাক্যটা হবে স্যালি ওয়াজ সিঙ্গিং ইন দ্য থিয়েটার।
বাহ, খুব ভালো বলেছ। আর যদি এরকম কথা জিজ্ঞেস করা হয় কবে গাইল?
হ্যাঁ, এখানে লুসিয়া বলল অন স্যাটারডে।
তাহলে বাক্যটা আরো খানিকটা বড় করলে কি হবে?
হ্যাঁ, বাক্যটা আরো বড় করলে মানে কোথায় কখন গাইল এরকম প্রশ্ন করলে বাক্যটা বড় হয়ে যাবে। তো তাহলে বাক্যটা হবে স্যালি ওয়াজ সিঙ্গিং ইন দ্য থিয়েটার অন স্যাটারডে।
হ্যাঁ, তার মানে হচ্ছে ইন দ্য থিয়েটার আর অন স্যাটারডে, এগুলো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। আচ্ছা সাবরিনা, এই প্রিপজিশনাল ফ্রেজ সম্পর্কে কাভে বলছে এটা একটা মজার ব্যাপার।
হ্যাঁ, সেটা বলছিল, কেন বলেন তো?
কারণ কাভে আমাদের বলছে যে এই প্রিপজিশনাল ফ্রেজকে বাক্যের বিভিন্ন জায়গায় বসানো যায়। বিশেষ করে যদি প্রিপজিশনাল ফ্রেজে এটা বলা হয় যে ঠিক কখন ঘটনাটা ঘটেছে, অর্থাৎ সময়টা, সেটাকে বাক্যের এদিক ওদিক বসানো যায়।
আর সেজন্যই কাভে বলছে যে এই বাক্যটিকে তো ঘুরিয়েও বলা যায়। তো আমরা বলতে পারি অন স্যাটারডে স্যালি ওয়াজ সিঙ্গিং ইন দ্য থিয়েটার।
বাহ, সেটা একদম ঠিক হয়েছে। তবে কাভে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে একটা বাক্যে অনেকগুলো যদি প্রিপজিশনাল ফ্রেজ কেউ ব্যবহার করে সেটা কিন্তু ঠিক হবে না, কারণ এর ফলেই পাঠক বিভ্রান্ত হতে পারে।
হ্যাঁ, আর সেক্ষেত্রে বাক্যটা তো খুব ক্লামজি হয়ে যাবে, তাই না?
একদম তাই। আর সে কথাটা মাথায় রেখেই আমাদের উঠতে হচ্ছে আজকের এভরিডে গ্রামারের এই সংকলন থেকে। ওঠার আগে জানিয়ে দিই যে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, শুনতেও পাবেন আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক ফ্যান পেজে।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
আর ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের ইংরেজি শেখার এই আসর এভরিডে গ্রামারের এই সংকলন থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একগুচ্ছ শুভকামনা।
এবার আপনাদের জন্য রয়েছে খেলাধুলার খবর, পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে প্রথমেই আছে ফুটবল। বাংলাদেশে মেয়েদের ফুটবল গত কয়েক সপ্তাহ ধরেই আমাদেরকে বিভিন্ন রকম সুখবর দিচ্ছে। সাফ অনূর্ধ্ব ১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ পেয়েছিল বিশাল জয়, সে কথা হয়তো আপনাদের মনে আছে, 17-0। এবং তারপর তারা ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে 2-1 গোলে পরাজিত করেছে বি গ্রুপের আগের ম্যাচে নেপালকে পরাজিত করেছে। নেপালের সাথে বেশ কষ্টসাধ্য ছিল এই জয়। আগামী শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে এ গ্রুপের রানার্স আপ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নেপাল। ঢাকা থেকে দিলু খন্দকার রয়েছেন আমাদের সাথে লাইনে। দিলু ভাই, বাংলাদেশ এবং নেপালের এই খেলা কষ্টসাধ্য জয় ছিল বাংলাদেশের, কারণটি কি?
কষ্টসাধ্য বলা ঠিক হবে না, রেজাল্টটা দেখে মনে হচ্ছে যে কষ্টসাধ্য। বাংলাদেশ প্রথমার্ধে স্বপ্নার কৃষ্ণার গোলে দু গোলে লিড নিয়েছিল এবং বাংলাদেশ পেনাল্টি মিস করেছে, সেক্ষেত্রে বাংলাদেশ পুরো 45 মিনিট ডোমিনেট করেছে। সেকেন্ড হাফটাও তাই ছিল, উল্টো গোল করতে না পারে এক গোল হজম করেছে। ম্যাচের গতি প্রকৃতি গোটাটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল, ফরোয়ার্ডরা মিস করেছেন বলে গোলের ব্যবধানটা কম হয়েছে। তবে এর থেকেও বড় কথা যে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভারতকে ভারতের বাধাটা তাদের সেমিফাইনালে লড়তে হচ্ছে না, সেখানে স্বাগতিক ভুটানের বিরুদ্ধে খেলবে এবং সেটা বোধ করি খুব একটা সহজ প্রতিপক্ষই হবে, কারণ বাংলাদেশ ফাইনালে চলে যাবে এটা সহজেই বলা যায়। বড় জোর অন্যদিকে ভারত আর নেপালের সেমিফাইনালটা একটু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ভারত আর মালদ্বীপকে 8-0 গোলে উড়িয়ে দিয়েছে, নেপালও বেশ ভালো খেলেছে বাংলাদেশের সাথে, যেহেতু তারা একটা প্রতিরোধ গড়ে তুলেছিল সেটা ভাবা যায় যে ভারতের বিরুদ্ধে তারা সেই প্রতিরোধটা গড়ে তুলতে পারবে। অন্যদিকে বাংলাদেশ যে ফুটবল খেলছে তাতে ভুটানের পক্ষে বাংলাদেশকে আটকানো প্রায় অসম্ভব বললেই চলে, যদিও খেলার কথা আগে থেকে বলা পরিচ্ছন্ন করা ঠিক নয়। তারপরে বাংলাদেশ কিন্তু তার প্রতি ম্যাচ বাই ম্যাচ যে স্ট্র্যাটেজি নিয়েছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা এখন পর্যন্ত বেটার অবস্থায় রয়েছে এবং তাদের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনালে জায়গা করে নেওয়া এবং সেখান থেকে ফাইনাল, তারপরে শিরোপার দিকে চোখ। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন প্রতি ম্যাচেই কিন্তু এমন একটা কথা বলছেন এবং বাংলাদেশ কাল প্র্যাকটিস না করলেও কিন্তু নিজেরা নিজেদের মধ্যে যে পরিকল্পনাটা সাজিয়েছিল তাতেই কিন্তু তারা নেপালকে বধ করেছিল।
দেখা যাক তাহলে বাংলাদেশ সেখানে কি ফলাফল হয় আগামী ম্যাচে। কিন্তু অন্যদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে ওঠার সমীকরণটি কি হবে? লাওসের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে 1-0 গোলে। বুধবার বি গ্রুপের ম্যাচে তারা মুখোমুখি হতে যাচ্ছে ফিলিপিন্স, বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফিলিপিন্স এবং লাওস। এই ম্যাচ যদি ড্র হয় বা লাওস হারলে সেরা চারে উঠবে স্বাগতিকরা এক ম্যাচ হাতে রেখেই, আর লাওস জিতলে বাংলাদেশকে ফিলিপিন্সের সাথে জয় পেতে হবে, তাই নয় কি দিলু ভাই?
হ্যাঁ ঠিক তাই, কারণ এখানে যে 6টি দেশ খেলছে এবারে বঙ্গবন্ধু গোল্ড কাপে তার মধ্যে র্যাঙ্কিং এ সবথেকে খারাপ অবস্থায় বাংলাদেশ 193, আর সবথেকে ভালো অবস্থান দেয় প্যালেস্টাইন, তারা 100, তাদের ফিফা র্যাঙ্কিং হলো 100, আর লেবানন ফিলিপাইনের হলো 114। সেদিক থেকে বলা যায় যে বাংলাদেশের গ্রুপে কঠিন লড়াইটা হবে ফিলিপাইনের সাথে এবং কাল লাওস আর ফিলিপাইনের খেলাটা যে ফিলিপাইন জিতবে এটা জোর দিয়েই বলা যায়, সেক্ষেত্রে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে হয়তো সেমিফাইনালে জায়গা করে নেবে। তবে আজ আরেকটি ম্যাচে তাজিকিস্তান 2-0 গোলে হারিয়ে দিয়েছে নেপালকে। তাজিকরা যে ফুটবল খেলে তাদের সাথেই সম্ভবত বাংলাদেশের সেমিফাইনাল দেখা হতে পারে কিংবা অন্যদিকে প্যালেস্টাইনের সাথেও দেখা হতে পারে, তবে সেটা খুব কঠিন লড়াই হবে এটা বোঝা যায়, কারণ বাংলাদেশ প্রথম ম্যাচটা ডোমিনেট করলেও যে প্রবলেমটা ছিল যে স্ট্রাইকাররা গোল করতে পারছেন না, তারা ওপেন করছেন সুযোগ তৈরি করছেন কিন্তু কাজের কাজটা করতে পারছেন না, বল নেটে রাখতে পারছেন না, এবারও কিন্তু সেটা ছিল। এবং এশিয়ান গেমসে যে দলটা খেলেছিল প্রায় সেই দলটাই গতকাল খেলিয়েছেন জেমিতে এবং খুবই স্পিরিটেড ছিল, খেলাটায় প্রাধান্য ছিল, সবই করেছে কিন্তু গোলটা করতে পারেনি। ওই একটাই গোল ছিল দীপলু যার সিলেটে বাড়ি, খুব তরুণ ছেলে, হাজার হাজার দর্শকের উল্লাসের মধ্যে তার গোলটা এবং তিনি খুব কনফিডেন্ট যে পরের ম্যাচেও তিনি ভালো কিছু করে দেখাতে চান।
ধন্যবাদ। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে একটা বড় খবর হচ্ছে যে পর্তুগালের তারকা ফুটবলার, আন্তর্জাতিক ফুটবলেরও তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে একটা ধর্ষণের অভিযোগ আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। এই অভিযোগটির ঘটনা বলা হচ্ছে 2009 সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলে ক্যাথরিন মায়োরগা নামের এক মহিলাকে তিনি ধর্ষণ করেছেন বলে অভিযোগ। সেই মহিলা ক্যাথরিন তিনি 2009 সালে সেই অভিযোগ দায়ের করেছিলেন এবং তারপর আদালতের বাইরে একটা বোঝাপড়ার মাধ্যমে তিনি ক্ষতিপূরণ নিয়ে
এই ব্যাপারটি আর না এগোনোর সেরকম একটা চুক্তি হয়েছিল, কিন্তু এখন সেটি আবার তদন্ত শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দিলু ভাই, এ সম্পর্কে সংক্ষেপে কিছু আপনার কাছে তথ্য আছে?
ঠিক তাই, কারণ যত বড় সেলিব্রিটি তার চারপাশে এরকম গুঞ্জন কিন্তু থাকবেই, যেমন ডিয়েগো আর্মান্দো মারাদোনা এবং পেলে, তাদের বিরুদ্ধেও কিন্তু অনেক ধরনের অভিযোগ ছিল মাঠের বাইরে, কিন্তু মাঠে যে ফুটবলটা খেলেছেন পেলে মারাদোনা সেটা কিন্তু সর্বকালের সেরা প্লেয়ারদের স্বীকৃতি তাদের দিয়েছে। তেমনি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি সাম্প্রতিক সময়ের দুই সেরা ফুটবলারকে নিয়ে মাঠের বাইরেও কিন্তু আলোচনাটা কম হয়নি।
নিশ্চয়ই, ধন্যবাদ দিলু ভাই, এই ছিল আজকের খেলার খবর।
এবার শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ। পূর্ব আফগানিস্তানের এক নির্বাচনী সমাবেশে বোমা হামলায় অন্তত 14 জন নিহত হয়েছে, আহত হয়েছে 30 জন। 20 অক্টোবর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনকে ঘিরে নাঙ্গাহার প্রদেশের কামা জেলার প্রার্থী নাসির মোহামেদের এক নির্বাচনী সমাবেশে ওই হামলার ঘটনা ঘটে। নাসিরের অবস্থা কি তা জানা যায়নি, ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলের দ্বীপ সুলাওসিতে আঘাতকারী ভূমিকম্প এবং সুনামিতে এ পর্যন্ত 1234 জনের মৃত্যু ঘটেছে। দ্বীপের পালু শহরটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। ধ্বংসাবশেষের কারণে পরিত্যক্ত দোকান এবং বসতবাড়িতে খাদ্য পানীয় ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছে। মানুষ অসহায় সময় কাটাচ্ছে। সরকারি ত্রাণকর্মীদের জরুরি সহায়তা অব্যাহত থাকলেও প্রয়োজনের তুলনায় সেগুলো অপ্রতুল। পলু শহরের বিভিন্ন ধসে যাওয়া ভবন এবং স্থাপনায় উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। ওদিকে শহরের হোটেল রোয়া রোয়া ধসে 50 জনের মতো আটকে পড়েছেন। ধ্বংসাবশেষের মধ্যে তাদেরকেও উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে। 2004 সালে সুমাত্রা সহ 14টি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশে 9.1 মাত্রার ভূমিকম্প এবং সুনামিতে 230,000 মানুষ মারা গিয়েছিল, যার অর্ধেকই ছিল ইন্দোনেশিয়ার। যৌন হয়রানির অভিযোগে এফবিআই এর তদন্তে থাকা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক পদের জন্য মনোনীত ব্রেট ক্যাভানার বিরুদ্ধে তরুণ বয়সে অতিরিক্ত মদ্যপানের নতুন অভিযোগ উঠেছে। যৌন অভিযোগকারী ওই নারী ক্রিস্টিনা ব্লেসি ফোর্ড গত সপ্তাহে সেনেট জুডিশিয়ারি কমিটির শুনানিতে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন, 1982 সালে তারা একই স্কুলে পড়তেন। এক পার্টিতে ক্যাভানা তাকে হয়রানি করেছিলেন। ফোর্ডের অভিযোগে ক্যাভানা উত্তেজিত হয়ে পড়েন এবং অভিযোগ অস্বীকার করেন। তার বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপানের অভিযোগও অস্বীকার করেন তিনি। ইয়েল বিশ্ববিদ্যালয়ে ক্যাভানার সহপাঠী চাঁদ লুডিংটন নামে এক ব্যক্তি বিবৃতি দিয়ে বলেন, তিনি প্রায়শই অতিরিক্ত মদ্যপান করতেন। লুডিংটন আরও বলেন, একবার ক্যাভানা তার বিয়ার অন্য একজন লোকের মুখে ছুড়ে মেরেছিলেন এবং দুজনের মধ্যে হাতাহাতি লেগেছিল। উত্তর কোরিয়া বলছে তারা কোরিয়ান যুদ্ধ বন্ধের ঘোষণার বদলে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না। 3 বছরের যে যুদ্ধের মধ্যে দিয়ে দুই কোরিয়া বিভক্ত হয়েছিল 1953 সালে, তাতে শান্তি চুক্তির বদলে হয়েছিল শত্রুতা এবং বিভক্ত হওয়ার পরও চালু ছিল তাদের মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের মধ্যস্থতায় পিয়ংইয়ং এবং সিউলের মধ্যে সমঝোতা বৈঠকের মধ্যে দিয়ে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার যে প্রয়াস নেওয়া হয় সেটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই লক্ষ্যেই উত্তর কোরিয়াকে পরমাণুমুক্ত করা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। লেজার ফিজিক্সে অনবদ্য অবদান রাখায় যুক্তরাষ্ট্রের একজন এবং ক্যানাডার দুজন পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন এবং ক্যানাডার ফ্রান্সেস জিরার্ড মাউরো এবং ক্যানাডার জিরার্ড মাউরো এবং ক্যানাডার ডনা স্ট্র্যাকল্যান্ড এ পুরস্কার পেয়েছেন। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স পুরস্কারের $1,000,000 অর্ধেক দিয়েছেন আশকিনকে এবং বাকি অর্থ অপর দুজনকে ভাগ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে প্রথমবার আফ্রিকা সফরে গেছেন মেলানিয়া ট্রাম্প। তিনি এখন ঘানায় অবস্থান করছেন।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন রব ম্যাকলেইন, এবং আমাদের ফেসবুক লাইভ সম্প্রচারে সহায়তা করেছেন সাইফুল আলম মাসুদ। আমি সাবরিনা চৌধুরী এবং আমার সাথে সেলিম হোসেন আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি।
This program has come to you from the Voice of America, Washington.